পৃথিবীতে খ্রিস্টের সময়। র্যান্ডলফ ডানদারা। যেহেতু আদমের পাপ, যার ফলস্বরূপ ঈশ্বরের সাথে একটি নিখুঁত সম্পর্ক থেকে তার পতন হয়েছিল, মানুষের ঈশ্বরের কাছে মুক্ত হওয়া দরকার। তাকে তার পাপ ধুয়ে মুছে ফেলার দরকার ছিল এবং তার অপরাধ দূর করা দরকার। ঠিক নিখুঁত সময়ে এবং পবিত্র আত্মার ক্রিয়া দ্বারা ঈশ্বর মানুষের মধ্যে বাস করার জন্য মাংস হয়েছিলেন। পবিত্র আত্মা একটি অলৌকিক কাজ করেছিলেন যা মেরিকে মানুষের সাথে যৌন সম্পর্ক ছাড়াই গর্ভবতী হতে দেয়। দেবদূত গ্যাব্রিয়েল মরিজমকে ঘোষণা করেছিলেন এবং পরে একজন দেবদূত জোসেফকে ঘোষণা করেছিলেন যে কীভাবে ঈশ্বর তাদের ব্যবহার করে মসীহ ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিকে পৃথিবীতে আনতে হবে, মানবজাতিকে তাদের পাপ থেকে বাঁচানোর জন্য। লোকেরা তাদের সাথে কেমন আচরণ করবে বা তাদের সম্বন্ধে তারা কি বলবে তা বিবেচনা না করে উভয়ই ঈশ্বরের দাস হতে ইচ্ছুক ছিল। তারা শুধুমাত্র আনুগত্য করতে এবং ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হতে চেয়েছিলেন। জন যখন জর্ডান নদীতে বাপ্তিস্য দিচ্ছিলেন, তখন যীশু বাপ্তিস্য নিতে এসেছিলেন। জন দেখলেন যীশু তার দিকে আসছেন এবং বললেন, দেখ ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ দূর করেন। স্বর্গ খুলে গেল এবং পবিত্র আত্মা ঘুঘুর মতো শারীরিক আকারে তার উপর অবতরণ করলেন এবং স্বর্গ থেকে একটি রব এল, তুমি আমার পুত্র যাকে আমি ভালোবাসি, তোমার সাথে আমি সন্তুষ্ট। এখন যীশু নিজে যখন তার পরিচর্যা শুরু করেছিলেন তখন তার বয়স ছিল প্রায় 30 বছর। তার বাপ্তিস্য অনুসরণ করে যীশু পবিত্র আত্মায় পূর্ণ এবং আত্মার দ্বারা মরুভূমিতে পরিচালিত হয়েছিল, যেখানে 40 দিন ধরে তিনি শয়তান দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন। তিনি শয়তানের প্রলোভন কাটিয়ে উঠতে পেরেছিলেন, তাই তিনি নাজারেতে তার বাড়িতে ফিরে আসেন। ইশাইয়া অধ্যায় 1 এবং 2 শ্লোক পড়ার পরে তাদের সিনাগগে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি মসীহকে পাঠানোর জন্য ঈশ্বরের প্রতিশ্রুতির পরিপূর্ণতা। অল্প সময়ের পরে তিনি তাদের বাছাই করতে শুরু করেছিলেন যাদের তিনি তার পুনরুত্থানের পরে তার বার্তাবাহক হিসাবে শিক্ষা দেবেন, এবং উপযুক্ত সময়ে যীশু সক্রিয়ভাবে সকলের কাছে প্রমাণ করতে শুরু করবেন যাদের সাথে তিনি সংস্পর্শে এসেছিলেন যে তিনি ঈশ্বর যিনি পৃথিবীতে এসেছিলেন মানুষের মধ্যে বসবাস করতে এবং মানুষের পাপের জন্য নিখুঁত বলি হয়ে উঠতে। তিনি তার নিখুঁত জীবন, অলৌকিক কাজগুলি তিনি বিশাল জনতার সামনে প্রকাশ্যে সঞ্চালিত এবং জন ব্যাপ্টিস্ট এবং স্বয়ং ঈশ্বরের বক্তব্য দ্বারা এটি করেছিলেন। অনেক মানুষ এই অলৌকিক ঘটনা থেকে উপকৃত হয়েছে, এমনকি যারা ঈর্ষা ও লোভে পূর্ণ তাদেরও স্বীকার করতে হয়েছিল যে অলৌকিক কাজগুলো করা হয়েছিল। কপট ধর্মীয় নেতারা ক্ষমতা ও প্রতিপত্তির আকাঙ্ক্ষার কারণে তাকে প্রত্যাখ্যান করেছিল। এটি করতে গিয়ে তারা এমনকি তাদের নিজস্ব আইন ও ঐতিহ্যও লঙ্ঘন করেছে, যা তারা বাহ্যিকভাবে বজায় রাখার দাবি করেছে। তার অনুসারীরা তার বার্তা, তার দৃষ্টান্ত এবং তাদের ব্যাখ্যা শুনেছিলেন এবং তার অলৌকিক কাজগুলি দেখেছিলেন। তারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত, অন্ধদের দেখতে, বধিরদের শোনার জন্য এবং তাদের ধর্মীয় নেতাদের দ্বারা এই ধরনের অস্বীকার করা সাক্ষী ছিল। কিন্তু তাদের অনেক কিছু জানার দরকার ছিল, তাই যীশু বললেন, তোমাদের কাছে আমার আরও অনেক কিছু বলার আছে যা তুমি এখন সহ্য করতে পারো, কিন্তু যখন তিনি সত্যের আত্মা আসবেন তিনি আপনাকে সমস্ত সত্যের দিকে পরিচালিত করবেন। সে নিজে থেকে কথা বলবে না, তিনি যা শুনবেন তাই বলবেন, আর যা বাকি আছে তা তিনি আপনাকে বলবেন। আমার যা আছে তা থেকে নিয়ে এবং তোমাদেরকে জানাবার মাধ্যমে তিনি আমার গৌরব নিয়ে আসবেন। যখন তিনি তার প্রায়শ্চিত্ত ত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন, পিতা, সময় এসেছে, আপনার পুত্রকে মহিমান্বিত করুন যাতে আপনার পুত্র আপনাকে মহিমান্বিত করতে পারে, কারণ আপনি তাকে সমস্ত লোকের উপর কর্তৃত্ব দিয়েছেন, যাতে আপনি তাকে যা দিয়েছেন তাদের সকলকে তিনি অনন্ত জীবন দিতে পারেন। এখন এটাই অনন্ত জীবন, যাতে তারা আপনাকে, একমাত্র সত্য ঈশ্বর এবং যীশু খ্রিস্টকে চিনতে পারে, যাকে আপনি পাঠিয়েছেন। তুমি আমাকে যে কাজ করতে দিয়েছ তা সম্পূর্ণ করে আমি পৃথিবীতে তোমার গৌরব নিয়ে এসেছি। আর এখন পিতা, জগৎ শুরু হওয়ার আগে তোমার কাছে আমার যে মহিমা ছিল তা দিয়ে তোমার উপস্থিতিতে আমাকে মহিমান্বিত করুন। দুনিয়া থেকে যাদের তুমি আমাকে দিয়েছ তাদের কাছে আমি তোমাকে প্রকাশ করেছি, তারা তোমার ছিল, আপনি তাদের আমাকে দিয়েছেন এবং তারা আপনার আদেশ পালন করেছে। এখন তারা জানে যে আপনি আমাকে যা দিয়েছেন তা আপনার কাছ থেকে এসেছে, কেননা তুমি আমাকে যে কথা দিয়েছ আমি তা তাদের দিয়েছি এবং তারা তা গ্রহণ করেছে। তারা নিশ্চিতভাবে জানত যে আমি আপনার কাছ থেকে এসেছি এবং তারা বিশ্বাস করেছিল যে আপনি আমাকে পাঠিয়েছেন। আমি তাদের তোমার বাক্য দিয়েছি এবং জগৎ তাদের ঘৃণা করেছে, কারণ আমি যতটা জগতের তারা আর জগতের নয়। আমার প্রার্থনা এই নয় যে আপনি তাদের দুনিয়া থেকে নিয়ে যান, তবে আপনি তাদের মন্দের হাত থেকে রক্ষা করুন। তারা জগতের নয়, আমি যেমন নই। সত্য দ্বারা তাদের পবিত্র করুন, আপনার কথা সত্য। তুমি যেমন আমাকে দুনিয়াতে পাঠিয়েছ, আমিও তাদের দুনিয়াতে পাঠিয়েছি। তাদের জন্য আমি নিজেকে পবিত্র করি, যাতে তারাও সত্যিই পবিত্র হতে পারে। সমঝোতা, মুক্তি এবং পাপের ক্ষমার বার্তা ঘোষণা করার জন্য তার মিশন সমাপ্তির কাছাকাছি ছিল। সঠিক সময়ে যিশু মানুষের পাপের প্রায়শ্চিত্তকারী বলি হিসাবে তার জীবন দেবেন, যা করার জন্য তিনি স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি তাদের বললেন, তোমাদের কাছে থাকাকালীন আমি তোমাদের এই কথাই বলেছিলাম, মোশির আইন, ভাববাদী ও গীতসংহিতায় আমার সম্পর্কে যা লেখা আছে তা অবশ্যই পূর্ণ হবে। তারপর তিনি তাদের মন খুলে দিলেন যাতে তারা শাস্ত্র বুঝতে পারে। তিনি তাদের বললেন, এটি লেখা আছে, খ্রিস্ট দুঃখভোগ করবেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে উঠবেন, এবং তার নামে অনুতাপ ও পাপের ক্ষমা প্রচার করা হবে সমস্ত জাতি, জেরুজালেম থেকে শুরু। তুমি এসবের সাক্ষী। আমার পিতা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা আমি তোমাকে পাঠাতে যাচ্ছি, কিন্তু যতক্ষণ না তুমি উঁচু থেকে শক্তির পোশাক না পাও ততক্ষণ শহরেই থাক। তিনি যখন ঈশ্বরের কাছে ফিরে যেতে প্রস্তুত ছিলেন, তখন পিতা যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব যান এবং সমস্ত জাতির শিষ্য করুন, তাদের নামে বাপ্তিস্ম দিন। পিতা এবং পুত্র এবং পবিত্র আত্মার কর্তৃত্বে এবং আমি আপনাকে যা আদেশ করেছি তা পালন করতে তাদের শিক্ষা দিয়েছি, এবং অবশ্যই আমি সর্বদা আপনার সাথে আছি, যুগের শেষ অবধি। আদম এবং ইভের পাপ অনুসরণ করে প্রথমবারের মতো মানুষের কাছে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য তাদের জন্য একটি পথ খোলা ছিল। অতএব এটা গুরুত্বপূর্ণ ছিল যে লোকেরা বিশ্বাস করবে যে তিনি মসীহ, খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। বেশ কয়েকজন সাক্ষী ছিলেন যারা এটিকে সত্য বলে প্রমাণ করেছেন। জন দ্য ব্যাপটিস্টকে অনুতাপের জন্য একটি বাপ্তিস্ম, ব্যাপটিজো, একটি গ্রিক শব্দ যার অর্থ নিমজ্জন, ডুব দেওয়া, নিচে রাখা, প্রচার করা হয়েছিল এবং বলা হয়েছিল যে সমস্ত জুরা বাপ্তিস্ম নিতে জনের কাছে এসেছিল। এখন কিছু ফরিসি যাদেরকে পাঠানো হয়েছিল তারা তাকে প্রশ্ন করেছিল, তুমি যদি খ্রিস্ট, এলিয়াস বা নবী নও তাহলে কেন তুমি বাপ্তিস্ম দিচ্ছ? আমি জলে বাপ্তিস্ম দিচ্ছি, জন উত্তর দিলেন, কিন্তু তোমাদের মধ্যে এমন একজন দাঁড়িয়ে আছেন যাকে আপনি জানেন না। তিনি আমার পরে আসছেন, যার জুতার ঠোঙা খুলে দেওয়ার যোগ্য আমি নই। পরের দিন জন যিশুকে তার দিকে আসতে দেখে বললেন, দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি ঈশ্বরের পাপ দূর করেন বিশ্ব। আমি যখন বলেছিলাম একজন যে আমার পরে আসবে সে আমাকে ছাড়িয়ে গেছে, কারণ সে আমার আগে ছিল, আমি নিজেও তাকে চিনতাম না, কিন্তু আমি জলে বাপ্তিস্ম দিতে এসেছি যেন তিনি ইসরায়েলের কাছে প্রকাশ পান। তারপর যোহন এই সাক্ষ্য দিলেন, আমি রূহকে স্বর্গ থেকে ঘুঘুর মতো নেমে আসতে দেখেছি এবং তার উপরে থাকতে দেখেছি। আমি তাকে চিনতাম না, তবে যিনি আমাকে জলে বাপ্তিস্ম দিতে পাঠিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন, আপনি যার উপর আত্মাকে নেমে আসতে দেখেছেন তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। আমি দেখেছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে ইনি ঈশ্বরের পুত্র। এরপর যিশু যোহনের কাছে বাপ্তিস্ম নেওয়ার জন্য গালিল থেকে জর্ডানে এসেছিলেন, কিন্তু জন তাকে নিবৃত্ত করার চেষ্টা করে বললেন, তোমার কাছে আমার বাপ্তিস্ম নেওয়া দরকার, আর তুমি কি আমার কাছে আসবে? যিশু বললেন, এখন তাই হোক, সমস্ত ধার্মিকতা পূর্ণ করার জন্য এটি করা আমাদের পক্ষে উপযুক্ত। তারপর জন সম্মতি দিলেন। যিশু বাপ্তিস্ম নেওয়ার সাথে সাথে তিনি জল থেকে উঠে গেলেন। সেই মুহূর্তে স্বর্গ খুলে গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে ঘুঘুর মতো নেমে এসে তার উপর আলো জ্বলতে দেখলেন, এবং স্বর্গ থেকে একটি রব বলল, ইনি আমার পুত্র যাকে আমি ভালোবাসি, তার সাথে আমি সন্তুষ্ট। যিশু তখন প্রকাশ্যে তার কাজ শুরু করার চল্লিশ দিন আগে উপবাস করেছিলেন। চল্লিশ দিনের শেষে শয়তান যিশুকে তার শারীরিকভাবে দুর্বল অবস্থায় প্রলুব্ধ করার সুযোগ নিয়েছিল। যদিও তিনি এই প্রচেষ্টায় ব্যর্থ হন, তিনি সুযোগের সন্ধান করতে থাকেন। যিশু তখন তার পরিচর্যা শুরু করেন। তিনি প্রথম যে কাজটি করেছিলেন তার মধ্যে একটি হল প্রশিক্ষণের জন্য বারো জন লোককে বেছে নেওয়া, এবং তিনি যা বলেছেন এবং যা করেছেন তার সাক্ষী হওয়া, যা বেশিরভাগই প্রকাশ্যে ছিল। তিনি অনেক অলৌকিক কাজ করেছিলেন যা প্রমাণ করে যে ঈশ্বর তার সাথে ছিলেন। তিনি আইন ও নবীদের কোনো প্রশিক্ষণ পাননি, কিন্তু লোকেরা স্বীকার করেছে যে তিনি কর্তৃত্বের সাথে কথা বলেছেন, পণ্ডিত ব্যক্তিদের মতো নয়, রাব্বি, পুরোহিত, ফরিসি, লেখক এবং অন্যান্য ধর্মীয় নেতাদের মতো। এই বিদ্বান ব্যক্তিদের কাছে তিনি তার মন্তব্যে খুব ইঙ্গিত করেছিলেন যে তাদেরকে ভণ্ড এবং অন্ধপথ প্রদর্শক হিসাবে তাদের হৃদয়, মন এবং দৃষ্টিভঙ্গি হিসাবে অভিহিত করেছিলেন, এতটাই অহংকারী, উদ্ধত, ঈর্ষান্বিত এবং সমাজে তাদের স্থান বজায় রাখতে কিছুতেই থামতে ইচ্ছুক ছিলেন। এমনকি তারা ঈশ্বরের গৌরব করার পরিবর্তে শয়তানের কাছে তার অনেক অলৌকিক কাজকে দায়ী করেছিল। ম্যাথিউ তাদের সম্পর্কে নিম্নলিখিত 2-3 অধ্যায়ে রেকর্ড করেছেন। কারণ তারা যা প্রচার করে তা পালন করে না, তারা যা করে তা পুরুষদের দেখার জন্য করা হয়। তারা ভোজসভায় সম্মানের স্থান এবং সিনাগগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন পছন্দ করে। ধিক তোমাদের, আইনের শিক্ষকরা ও ফরিসিরা, হে ভন্নেরা! হায় তোমাদের অন্ধপথ প্রদর্শকগণ! তোমরা বলো, আপনি সাপ, তুমি ভাইপারের বাচ্চা, জাহান্নামের নিন্দিত হওয়া থেকে কিভাবে বাঁচবেন? লুক অধ্যায় 2:4-7 এ আরেকটি অভিযোগ যোগ করেছেন। আপনি গ্রাস করেন, ভক্ষণ করেন, গ্রাস করেন, শোষণ করেন, বিধবাদের শিকার হন এবং তাদের সম্পদ লুট করেন। তারা তাকে দ্বন্দ্বে ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। তারা তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। এছাড়াও লুক 2:0 এবং মার্ক 1:2 দেখুন। তার ক্রুশবিদ্ধ হওয়ার সময় ঘটনাগুলি এই সত্যের সাক্ষী ছিল যে তিনি ছিলেন খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। ম্যাথু 2:7-5:0-5:2 পড়ুন। যীশু উচ্চস্বরে চিৎকার করে তার আত্মাকে সমর্পণ করলেন। পৃথিবী কেঁপে উঠল এবং পাথরগুলি বিভক্ত হয়ে গেল। সমাধিগুলি খোলা হয়েছিল এবং অনেক পবিত্র লোকের মৃতদেহ জীবিত হয়ে উঠল এবং তারা পবিত্র শহরে গিয়ে অনেক লোককে দেখা দিল। সেঞ্চুরিয়ান এবং তার সাথে যারা যীশুকে পাহারা দিচ্ছিল তারা ভূমিকম্প এবং যা ঘটেছিল তা দেখে ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলল, নিশ্চয়ই তিনি ঈশ্বরের পুত্র। তার সবচেয়ে কাছের ব্যক্তিরা, তার প্রেরিতরা, যোহনের বাপ্তিস্ম থেকে শুরু করে যীশুকে আমাদের কাছ থেকে তুলে নেওয়ার সময় পর্যন্ত প্রভু যীশু আমাদের মধ্যে থাকা এবং বাইরে যাওয়ার সমস্ত সময় আমাদের সাথে থাকা পুরুষদের মধ্যে একজনকে বেছে নেওয়া প্রয়োজন বলে মনে করেছিলেন। কারণ এর মধ্যে একজন অবশ্যই আমাদের সাথে তার পুনরুত্থানের সাক্ষী হবেন। যা শুরু থেকে ছিল, যা আমরা শুনেছি, যা আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি, যা আমরা দেখেছি এবং আমাদের হাত স্পর্শ করেছে, আমরা জীবনের বাণী সম্পর্কে এটি ঘোষণা করি। জীবন হাজির, আমরা তা দেখেছি এবং এর সাক্ষ্য দিচ্ছি এবং আমরা তোমাদের কাছে সেই অনন্ত জীবন ঘোষণা করছি যা পিতার কাছে ছিল এবং আমাদের কাছে দেখা দিয়েছে। আমরা যা দেখেছি ও শুনেছি তা তোমাদের কাছে প্রচার করছি যাতে তোমরাও আমাদের সঙ্গে মেলামেশা করতে পার এবং আমাদের সহভাগিতা পিতা ও তার পুত্র যীশুখ্রিস্টের সাথে। প্রায় 30 বছর বয়সে তিনি যীশুর ব্যক্তিত্বে স্বর্গত্যাগ এবং পৃথিবীতে শব্দ হিসাবে আসার জন্য তার উদ্দেশ্য পূরণ করতে শুরু করেছিলেন। বাপ্তিস্মদাতা জন যখন অনুতাপের জন্য বাপ্তিস্ম দিচ্ছিলেন তখন যীশু বাপ্তিস্ম নেওয়ার জন্য তার কাছে এসেছিলেন। জন অনিচ্ছুক ছিলেন কিন্তু যীশু তাকে উত্তর দিলেন, এখন তাই হোক, কারণ এইভাবে সমস্ত ধার্মিকতা পূরণ করা আমাদের জন্য উপযুক্ত। তারপর তিনি সম্মতি দিলেন। যীশু যখন বাপ্তিস্ম নিলেন তখন তিনি জল থেকে উঠে গেলেন, আর দেখ, স্বর্গ খুলে গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে ঘুঘুর মতো নেমে এসে তার উপরে নামতে দেখলেন, এবং দেখ, স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর বলছে, ইনি আমার প্রিয় পুত্র যার প্রতি আমি সন্তুষ্ট। এটি যীশুর বাপ্তিস্মের আগে জন যা বলেছিলেন তা নিশ্চিত করেছিল। যীশুকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তিনি 40 দিন উপবাস করেছিলেন। এই সময়ে তিনি শয়তানের মুখোমুখি হয়েছিলেন, তাকে সমস্ত কিছুতে প্রলুব্ধ করে, যেমন আমরা নিম্নরূপ প্রলুব্ধ করি: খাদ্যের আকাঙ্ক্ষা, মাংসের লালসা, ক্ষমতার আকাঙ্ক্ষা, জীবনের অহংকার, জিনিসের আকাঙ্ক্ষা, চোখের লালসা। প্রতিটি প্রলোভনে তিনি বাধ্য হতে বেছে নিয়েছিলেন এবং পাপ করেননি। বারবার আমরা দেখতে পাই যে যীশু তার পিতার ব্যবসার বিষয়ে এবং তার পিতার ইচ্ছা পালন করার জন্য তার সিদ্ধান্তের কথা বলেছেন। আমাদের পিতার ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের পছন্দ ও সিদ্ধান্ত নিতে হবে। অতএব আমাদের অবশ্যই তার বাণী এবং প্রেরিতদের কথার অধ্যয়নে অধ্যবসায়ী হতে হবে যারা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েছিল। এগুলি আমাদের জানতে দেয় যে খ্রিস্টের মাধ্যমে আমাদের পাপের ক্ষমা পেতে কি করতে হবে যাতে আমরা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। যীশু প্রত্যেকটি চ্যালেঞ্জ এবং প্রলোভনের মোকাবিলা করেছেন শুধুমাত্র সেই ব্যক্তির ইচ্ছা পালন করে যিনি তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যেহেতু আমাদের ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছে তাই আমাদের একই পছন্দ আছে, শুধু বিশ্বাস এবং আনুগত্য। জন ব্যাপ্টিস্ট তার অনুসারীদের বলেছিলেন যে যীশু হলেন ঈশ্বরের মেষশাবক যিনি বিশ্বের পাপ দূর করেন। ঈশ্বর যীশুর বাপ্তিস্মের সময় ঘোষণা করেছিলেন যে যীশু তার পুত্র এবং তিনি তার প্রতি সন্তুষ্ট ছিলেন। খ্রিস্ট ইহুদিদের ঈশ্বরের রাজ্য সম্পর্কে বলতে শুরু করেছিলেন, তার কথাগুলিকে খুব শক্তিশালী অলৌকিকতার মাধ্যমে প্রমাণ করেছিলেন যা কেউ অস্বীকার করতে পারে না, এমনকি তার শত্রুরাও নয়। 2টি অনুষ্ঠানে তারা হাজার হাজার লোকের সামনে সঞ্চালিত হয়েছিল, যখন তিনি তাদের মাত্র কয়েক টুকরো মাছ এবং রুটি দিয়েছিলেন। এমনকি বিধবার একমাত্র সন্তানকে জীবিত করার জন্য তিনি একটি শবযাত্রা বন্ধ করেছিলেন। তিনি সারা জীবন অন্ধ বা পঙ্গু হয়ে পড়া লোকদের সুস্থ করেছিলেন, যা শহরের সবাই জানত। অবশেষে তিনি একটি কবরস্থানে গিয়েছিলেন, কবরটি খুলেছিলেন এবং এমন একটি দেহকে জীবিত করেছিলেন যা ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত হয়েছিল। এই সমস্ত বিবৃতি এবং অলৌকিক ঘটনাগুলি সৎ এবং আন্তরিক লোকেদের কাছে প্রমাণ করেছিল যে যীশু ঈশ্বরের পুত্র। আপনি সব, তবে ধর্মগুরুরা বিশ্বাস করেননি। তারা প্রমাণ চেয়েছিল। যীশু প্রায়ই তার সংক্ষিপ্ত পরিচর্যার সময় দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন। যে ১২ জনকে তিনি তার সাক্ষী হওয়ার জন্য বেছে নিয়েছিলেন তারা তাদের অর্থ বোঝার জন্য অনেক প্রশ্ন করেছিলেন। অনেক সময়ে তিনি তাদের একপাশে নিয়ে গিয়ে দৃষ্টান্তগুলি ব্যাখ্যা করেছিলেন। সবসময় তিনি সবাইকে বলতে থাকেন যে তার রাজ্য এই পৃথিবীর নয়, কিন্তু তাদের বুঝতে অসুবিধা হয়েছিল। তিনি ক্রমাগত পরিচিত ভবিষ্যৎবাণীগুলি উল্লেখ করেছিলেন এবং কীভাবে সেগুলি তাদের চোখের সামনে পূর্ণ হচ্ছে। আরও বেশি করে বিশ্বাসী কিন্তু ধর্মীয় নেতারা নয়। তারা তাকে ফাঁদে ফেলার উপায় খুঁজতে শুরু করে এবং এমনকি তাকে হত্যা করার উপায় নিয়ে আলোচনা করে। তার পরিচর্যার খুব দেরিতে যীশু তার শিষ্যদের, বিশেষ করে ১২ জনকে ব্যাখ্যা করতে শুরু করেছিলেন যে তিনি বিশ্বাসঘাতকতা এবং ক্রুশবিদ্ধ হতে চলেছেন। পৃথিবীতে সময়ের শুরু থেকে এই আসন্ন ইভেন্টের জন্য সবকিছু পরিকল্পনা করা হয়েছিল। পুরানো সেই সাপের মাথা শয়তান ইভের বংশধর দ্বারা চূর্ণ করা হবে। তার সম্পূর্ণ আনুগত্য, তার মৃত্যু পাপের প্রায়শ্চিত্তের নিখুঁত বলিদান, তার সমাধি যেখান থেকে তিনি ফেটে পড়বেন, তার পুনরুত্থান মৃত্যুর উপর বিজয় এবং কবর ঈশ্বরের সাথে মিলনের পথ খুলে দেয়। ঈশ্বর আমাদের আনুগত্য দাবি করেন যে আমরা আদেশের পিছনে তার সম্পূর্ণ উদ্দেশ্য বুঝতে পারি কিনা। উদাহরণস্বরূপ, কেন হেবলের পশু বলিদান ভূমির ফল থেকে কইনের নৈবেদ্য চেয়ে বেশি আনন্দদায়ক ছিল? অথবা কিভাবে একটি বড় নৌকা তৈরি করতে বছর লেগেছে এত গুরুত্বপূর্ণ হতে পারে? অথবা কিভাবে একটি দরজার উপর রক্ত ঢালা একটি প্রথমজাত পুত্রের মৃত্যু প্রতিরোধ করতে পারে? অথবা খুঁটির উপরে তোলা পিতলের সাপের দিকে তাকালে বিষাক্ত সাপের কামড় কিভাবে নিরাময় হবে? আমরা ঈশ্বরের উদ্দেশ্য সম্পূর্ণরূপে বুঝতে পারি বা নাও পারি, কিন্তু আমরা বুঝি যে আমাদের অবশ্যই ঈশ্বরের আদেশ পালন করতে হবে। মানুষের সীমিত মনের কাছে তা যতই অযৌক্তিক মনে হোক না কেন, আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতি আস্থা এবং তার আদেশের প্রতি আনুগত্যের সাথে সাড়া দিতে হবে। সুতরাং আমরা যীশুকে সম্পূর্ণ আনুগত্যের সাথে জেরুজালেমে মৃত্যুর জন্য যাত্রা করতে দেখি, আমাদের পাপের জন্য নিখুঁত বলি হিসাবে তার জীবন উৎসর্গ করেন। আমরা দেখতে পাই ইহুদিদের নেতারা হিংসা, ঘৃণা, ঈর্ষা এবং অহংকারে ভরা যীশুকে তাদের হাতে বিশ্বাসঘাতকতা করার জন্য কাউকে নিযোগ করছে যাতে তারা তাকে হত্যা করতে পারে। আমরা দেখি একজন রোমান বিচারক তাকে নির্দোষ এবং মৃত্যুর অযোগ্য খুঁজে পেয়েছেন, কিন্তু ইহুদিদের খুশি করার জন্য তাকে হত্যা করতে ইচ্ছুক। যীশু স্বেচ্ছায় মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নিখুঁত বলি হিসাবে তার জীবন দিয়েছেন যাতে মানুষ তার প্রতি বাধ্য বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সাথে মিলিত হতে পারে। পাপী মানুষের জন্য এটাই সুসংবাদ। ঈশ্বর মানুষকে তার প্রেম, করুণা, শান্তি, বিশ্বস্ততা এবং সত্যের প্রকৃতিতে সৃষ্টি করেছেন। তিনি তাকে বাগানের পরিচর্যা করতে এবং ভালোমন্দের জ্ঞানের গাছের ফল না খেতে নির্দেশ দেন। স্পষ্টতই মানুষ কেবল ভালো সম্পর্কে জানত, ঈশ্বরের প্রকৃতি মন্দ সম্পর্কে নয়। মানুষকে নির্দেশ দেওয়ার মাধ্যমে এটা স্পষ্ট যে মানুষকে যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েও সৃষ্টি করা হয়েছে। এটি অবশ্যই সত্য হতে হবে, কারণ তিনি একটি মিথ্যা বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটির উপর কাজ করতে বেছে নিয়েছিলেন। বিদ্রোহের এই কাজের দ্বারা মানুষ নিজেকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে এবং শয়তানকে মৃত্যুর মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে দেয়। মানুষ এখন তার পাপ এবং তার উপর ক্ষমতা দূর করার জন্য একজন মুক্তিদাতার প্রয়োজন ছিল। কিন্তু কি যে নিতে হবে? হিব্রু অধ্যায় ১:০-১:৪ রাজ্য হিসাবে ষাট এবং ছাগলের বলি নয়। কয়েক বছর আগে আব্রাহামকে বলা হয়েছিল যে তার মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। ঈশ্বর বলেছিলেন যে ডেভিডের মাধ্যমে আইজ্যাকের বংশধর, আব্রাহামের প্রতিশ্রুতির পুত্র, তিনি আমার নামের জন্য একটি গৃহ নির্মাণ করবেন এবং আমি চিরকাল তার রাজ্যে সিংহাসন স্থাপন করব। এটি ২ সামুয়েল অধ্যায় ৭:১ এ লিপিবদ্ধ করা হয়েছিল। ঈশায়া ভবিষ্যদ্বাণী করেছিলেন যে প্রভু নিজে আপনাকে একটি চিহ্ন দেবেন, দেখ, একজন কুমারী গর্ভধারণ করবে এবং একটি পুত্রের জন্ম দেবে এবং তার নাম রাখবে ইমানুয়েল, যার অর্থ আমাদের সাথে ঈশ্বর। শত শত বছর পরে গ্যাব্রিয়েল মরিজমকে বলেছিলেন যে তার একটি পুত্র হবে এবং তার নাম হবে যীশু। তিনি মহান হবেন এবং তাকে বলা হবে পরমেশ্বরের পুত্র। এবং প্রভু ঈশ্বর তাকে তার পিতা দাউদের সিংহাসন দেবেন এবং তিনি চিরকালের জন্য যাকোবের পরিবারের উপর রাজত্ব করবেন এবং তার রাজ্যের কোনো শেষ হবে না। এই ভবিষ্যৎবাণীগুলি পূর্ণ হয়েছিল যখন মসীহের জন্ম দেবদূত মেষপালকদের কাছে ঘোষণা করেছিলেন। জন ব্যাপটিস্ট সাক্ষ্য দিয়েছিলেন, দেখুন ঈশ্বরের মেষশাবক যিনি বিশ্বের পাপ দূর করেন। তিনি জন দ্বারা জর্ডান নদীতে নিমজ্জিত হয়েছিল এবং স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর বলেছিল, ইনি আমার প্রিয় পুত্র যার প্রতি আমি সন্তুষ্ট। যীশু তার নিজের শহর নাজারেথের সিনাগগে ভাববাদী ঈশায়ের কাছ থেকে পড়েছিলেন, প্রভুর আত্মা আমার উপরে রয়েছে কারণ তিনি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য আমাকে অভিষিক্ত করেছেন, এবং তারপর তিনি তাদের কাছে, আজ এই শাস্ত্রটি পূর্ণ হয়েছে তোমার শ্রবণ। এই বিবৃতিগুলি নিশ্চিত করার জন্য যীশু প্রকাশ্যে অনেক অসুস্থ, অন্ধ এবং বধিরকে সুস্থ করেছিলেন এবং কিছু লোককে জীবিত করেছিলেন যারা মারা গিয়েছিল, যাদের শরীর ক্ষয়প্রাপ্ত হয়েছিল। মানুষের কাছ থেকে পাপ দূর করার জন্য একটি পাপহীন রক্ত বলিদানের প্রয়োজন ছিল। তাই খ্রিস্ট ঈশ্বরকে তার পার্থিব দেহ উৎসর্গ করেছিলেন, যা রোমান ও ইহুদিরা তাকে ক্রুশে বিদ্ধ করতে অনুমতি দেয়। তাকে একটি ধার করা সমাধিতে সমাহিত করা হয়েছিল। ঈশ্বর তাকে পুনরুত্থিত করার মাধ্যমে তার প্রস্তাব গ্রহণ করেছিলেন, যা সমস্ত সন্দেহ দূর করেছিল যে যীশু ছিলেন ঈশ্বর যিনি মানুষের মাংসে পৃথিবীতে এসেছিলেন। এটি প্রয়োজনীয় ছিল কারণ পুরুষদের জানার প্রয়োজন ছিল যে তারা খ্রিস্টের উপর এবং তার পাপ ক্ষমা করার ক্ষমতা ও কর্তৃত্বের উপর তাদের আস্থা রাখতে পারে। জনসাধারণ তার শিক্ষা শুনেছিল কিন্তু বুঝতে পারেনি। তারা তাদের ঐতিহ্য থেকে অনেক আলাদা ছিল। তার ছিল ভালোবাসার বার্তা, নিম্নলিখিত শাস্ত্রে দেখানো হয়েছে। লোক এক নয় এক শূন্য, কারণ মনুষ্যপুত্র হারিয়ে যাওয়াদের খোঁজ করতে ও উদ্ধার করতে এসেছেন। ম্যাথু এক এক দুই আট, আমার কাছে এস যারা পরিশ্রম করে এবং ভারাক্রান্ত, আমি তোমাদের বিশ্রাম দেব। দুই পিটার তিন নয়, প্রভু তার প্রতিশ্রুতি পূরণে ধীর নন, যেমন কেউ কেউ ধীরগতি গণনা করেন, তবে আপনার প্রতি ধৈর্যশীল, কেউ বিনষ্ট হোক তা চান না, কিন্তু সকলেই অনুতপ্ত হন। প্রেরিত চার এক 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 দুই, এই যীশু সেই পাথর যাকে আপনি প্রত্যাখ্যান করেছিলেন, নির্মাতারা, যেটি কোণে পরিণত হয়েছে আর কারও মধ্যেই পরিত্রাণ নেই, কারণ স্বর্গের নিচে মানুষের মধ্যে অন্য কোনো নাম দেওয়া নেই যার দ্বারা আমাদের পরিত্রাণ পেতে হবে। ইফিসীয় এক ছয় নয়, তার খ্রিস্ট মধ্যে তার রক্তের মাধ্যমে আমাদের মুক্তি রয়েছে, আমাদের অপরাধের ক্ষমা, তার অনুগ্রহের ধন অনুসারে আর যা তিনি আমাদের উপর অর্পণ করেছিলেন। সুসংবাদ গসপেল, অতএব যেহেতু খ্রিস্টের মধ্যে মুক্তি পাওয়া যায়, তাই খ্রিস্টকে অবশ্যই সুসংবাদ গসপেল হতে হবে, যা সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ। শুরুতে শব্দ ছিল, যীশু খ্রিস্ট অভিষিক্ত একজন। শব্দ মাংসে পরিণত হয়েছিল এবং মানুষের মধ্যে বাস করেছিল। খ্রিস্টের কোনো পাপ ছিল না। যীশু ক্রুশে মৃত্যু পর্যন্ত পিতার ইচ্ছার প্রতি বাধ্য ছিলেন। ঈশ্বর তাকে কবর থেকে পুনরুত্থিত করেছেন, যার ফলে মৃত্যুকে জয় করেছেন, মানুষকে পাপের ফলস্বরূপ শয়তানের কবল থেকে মুক্ত করেছেন। খ্রিস্ট যেখান থেকে নেমেছিলেন স্বর্গ থেকে ফিরে এসেছিলেন। তিনি শিখিয়েছিলেন যে যারা তাদের মৃত্যুর পরে পাপ থেকে শুদ্ধ হয়েছিলেন এবং তার মৃত্যুতে জলে নিমজ্জিত হয়ে কবর দিয়েছিলেন, এবং যারা তার বাক্যে বিশ্বস্তভাবে চলতে চলেছেন, তারা তার সাথে অনন্তকাল বেঁচে থাকবেন। তার পরিচর্যার সময় যীশু তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তোমাদের কি? তিনি জিজ্ঞাসা, তুমি বলো আমি কে? শিমন পিতর উত্তর দিলেন, তুমি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, এবং আমি আপনাকে বলছি আপনি পিটার, এবং এই পাথরের উপর আমি আমার গির্জা নির্মাণ করব, তার ডাকা লোকদের এবং মৃত্যুর শক্তি এটির বিরুদ্ধে জয়ী হবে না, অতএব আমার গির্জার ভিত্তিব্যক্তি যীশু ঈশ্বরের পুত্র। কারণ ষাঁড় ও ছাগলের রক্তের দ্বারা পাপ দূর করা অসম্ভব। অতএব যখন খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, তিনি বলেছিলেন, কোরবানি ও প্রস্তাব আপনি চাননি, তবে আপনি আমার জন্য একটি দেহ প্রস্তুত করেছিলেন। তিমুর্গি বললেন, এই যে আমি তোমার ইচ্ছা পালন করতে এসেছি। তিনি মূসার মাধ্যমে প্রদত্ত চুক্তিটিকে খ্রিস্টের দ্বারা প্রদত্ত আরও ভালোকে প্রতিষ্ঠা করার জন্য একপাশে রেখে দেন, এবং এর দ্বারা আমরা যীশু খ্রিস্টের দেহ বলিদানের মাধ্যমে একবার এবং সর্বদা পবিত্র হয়েছি। তখন তিনি বললেন, দেখ আমি তোমার ইচ্ছা পালন করতে এসেছি। তিনি প্রথমটি নিয়ে যান যাতে তিনি দ্বিতীয়টি প্রতিষ্ঠা করেন, যার দ্বারা আমরা যীশু খ্রিস্টের দেহের নিবেদনের মাধ্যমে একবার এবং সর্বদা পবিত্র হয়েছি। কিন্তু যখন এই পুরোহিত খ্রিস্ট পাপের জন্য সর্বকালের জন্য একটি বলি উৎসর্গ করেছিলেন, তখন তিনি ঈশ্বরের ডান দিকে বসেছিলেন। সেই সময় থেকে তিনি তার শত্রুদেরকে তার পদস্থলে পরিণত করার জন্য অপেক্ষা করছেন, কারণ একটি বলিদানের মাধ্যমে তিনি চিরকালের জন্য তাদের নিখুঁত করেছেন যাদের পবিত্র করা হচ্ছে। এটি পাপের কারণে সৃষ্ট মৃত্যুর হুলকে ধ্বংস করতে এবং মানুষকে তার পাপ থেকে শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্তমূলক বলি। আমার গির্জা বাস্তবে পরিণত হওয়ার আগে মৃত্যুকে জয় করতে হবে এবং পাপের জন্য বলিদান করতে হবে। তার বিকৃত ন্যায় বিচারের সাথে বিচারকে উপহাস করার পরে রোমানরা ঈশ্বরের নির্দোষ পুত্রকে ক্রুশবিদ্ধ করেছিল। তার বিরুদ্ধে বিচারিক অভিযোগ, নাজারেথের যিশু, ইহুদিদের রাজা, ক্রুশে আটকে দেওয়া হয়েছিল। কপট ইহুদি ধর্মীয় নেতারা তাকে উপহাস করেছিল এবং তার ক্রুশবিদ্ধকরণের দিকে অত্যন্ত আনন্দের সাথে তাকাত, কিন্তু শীঘ্রই তা বাধাগ্রস্ত হয়েছিল কারণ তার মৃত্যুর ঠিক তিন ঘণ্টা আগে জেরুজালেমে অন্ধকার নেমে এসেছিল। জন আমাদেরকে জন 1:9-3 বলে যে তার মৃত্যুর ঠিক আগে যিশু বলেছিলেন, এটা শেষ হয়েছে। তিনি মানবজাতির মুক্তির জন্য তার মিশন সম্পূর্ণ করেছিলেন তার প্রায়শ্চিত্ত ত্যাগ দ্বারা। মানুষের ঈশ্বরের সাথে মিলিত হওয়ার পথ খোলা ছিল। এটা খ্রিস্টের মধ্যে আমাদের মিলন হয়। যিশু উত্তর দিয়েছিলেন, আমিই পথ, সত্য এবং জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। খ্রিস্টের স্বর্গে ফিরে আসার 100 পর পেন্টেক্সটের দিনে তার আত্মা সমস্ত মানুষের কাছে ঢেলে দেওয়া হয়েছিল। তারপরে পিটার এবং অন্যান্য প্রেরিতরা জড়ো হওয়া লোকদের কাছে ঘোষণা করেছিলেন যে পাপের ক্ষমা এখন উপলব্ধ ছিল কারণ প্রায়শ্চিত্তের বলিদান করা হয়েছিল যখন খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ঈশ্বরের দ্বারা পুনরুত্থিত হয়েছিল এবং মৃত্যুকে জয় করে পিতার সাথে ফিরে এসেছেন শয়তানের মানুষের উপর দখল। প্রায় 3000 জন এই বার্তাটি শুনেছিল, অনুতপ্ত হয়ে জিজ্ঞাসা করেছিল, আমরা কি করব, এবং খ্রিস্টের মৃত্যুতে নিমজ্জিত হয়েছিল। তারপর ঈশ্বর তাদেরকে খ্রিস্টের মণ্ডলীতে যোগ করেন, যাকে খ্রিস্টের দেহ বলেও উল্লেখ করা হয়। পল নব ইহুদিদের কাছে ক্ষমার এই বার্তাটি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমিও যা পেয়েছি তা আমি প্রথম গুরুত্বপূর্ণ হিসাবে আপনার কাছে পৌঁছে দিয়েছি, যে খ্রিস্ট শাস্ত্র অনুসারে আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন, তাকে কবর দেওয়া হয়েছিল, যে তাকে তৃতীয় দিনে পুনরুত্থিত করা হয়েছিল শাস্ত্রের সাথে। আপনি কি জানেন না যে আমরা যারা খ্রিস্ট যিশুতে বাপ্তিস্ম নিয়েছি তারা সবাই তার মৃত্যুতে বাপ্তিস্ম নিয়েছি, নিমজ্জিত। তাই আমরা মৃত্যুতে বাপ্তিস্মের মাধ্যমে তার সাথে সমাধিস্থ হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও জীবনের নতুনত্বে চলতে পারি। কেননা আমরা যদি তার মতো মৃত্যুতে তার সাথে একত্রিত হয়ে থাকি, তবে অবশ্যই তার মতো পুনরুত্থানে তার সাথে একত্রিত হব। সার সংক্ষেপ: ঈশ্বরের মেষশাবক ছিল সেই বলিদান যেটি পৃথিবীর পাপ দূর করে দিয়েছিল। খ্রিস্টের মিশন ছিল মানুষের কাছ থেকে পাপ দূর করা। যিশু পাপ ছাড়া মানুষের মধ্যে বসবাস করতেন। ঈশ্বর যিশুকে পাপ বানিয়েছেন। খ্রিস্ট মানুষের পাপ তার উপর স্থাপিত সঙ্গে মারা যান। খ্রিস্ট বিশ্বাস ও আনুগত্যের মাধ্যমে পাপ দূর করেন। যখন মানুষ পাপের জন্য মারা যায়, খ্রিস্টের মৃত্যুতে তাদের পাপের সাথে কবর দেওয়া হয়। অতীতের পাপ থেকে মুক্ত ঈশ্বরের দ্বারা একটি নতুন সৃষ্টি উত্থাপিত হয় এবং ঈশ্বরের দ্বারা খ্রিস্টের আধ্যাত্মিক দেহে তার চার্চে রাখা হয়। খ্রিস্টের গির্জা একটি বিল্ডিং বা সংগঠন নয়, যেমন কেউ কেউ মনে করেন। এটা হল মানুষ যারা পাপ থেকে ধার্মিকতার দিকে ডাকে, খ্রিস্টের দেহে প্রবেশ করে জীবন্ত বলিদানের জন্য প্রতিদিন ঈশ্বরের উপাসনা ও মহিমান্বিত করে। তারা দান, প্রার্থনা, নিয়মানুবর্তিতা, দান এবং সুষমাচার প্রচারের মাধ্যমে একে অপরকে বিশ্বস্ততার প্রতি উৎসাহিত করার জন্য একত্রিত হয় এবং খ্রিস্টকে স্মরণ করে, যিনি নিজেকে প্রভুর নৈশভোজ নামে পরিচিত, পাপের ক্ষমার জন্য একমাত্র প্রায়শ্চিত্তকারী বলি হিসাবে দিয়েছেন। প্রতিদিন আমরা অনেক সিদ্ধান্ত নিই, যার বেশিরভাগই রুটিন, যেমন আমরা কি খাই বা পরিধান করি এবং কোথায় যাই। কখনও কখনও মানুষের পছন্দ অপ্রত্যাশিত আনন্দ এবং সুখের ফলে অন্যরা হতাশা এবং হৃদয় ব্যথা নিয়ে আসে। প্রায়শই আমাদেরকে প্রধান পছন্দ করার জন্য আহ্বান করা হয়, যা পুরো পারিবারিক সম্পর্ককে প্রভাবিত করে, যার মধ্যে ধর্ম, সম্ভাব্য স্থানান্তর সহ চাকরি বা জীবন মৃত্যুর বিষয় জড়িত থাকতে পারে। সম্ভবত আমরা সকলেই এমন ব্যক্তিদের পরিচিত যারা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যরা যারা কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে। ভালো বা খারাপ যাই হোক না কেন, আমাদের পছন্দগুলির কিছু ধরনের পরিণতি রয়েছে। সিদ্ধান্ত এবং ফলাফলের বাইবেলের কিছু উদাহরণ নিচে দেওয়া হল। আদম ও হাওয়া নিষিদ্ধ ফল খায়। তাদের ক্রিয়া মৃত্যু এবং যন্ত্রণা নিয়ে এসেছিল এবং তারপর ইডেন থেকে নিষিদ্ধ। কয়েন একটি অগ্রহণযোগ্য বলি নিবেদন করেছিল। ঈশ্বর তার অগ্রহণযোগ্য প্রস্তাবের জন্য তাকে তিরস্কার করেছিলেন। কেইন তার ভাইকে হত্যা করে এবং একজন চিহ্নিত পথিক হয়ে ওঠে। নূহ জাহাজ তৈরি করেছিলেন। তার ধার্মিক জীবন এবং আনুগত্য দ্বারা তিনি তার পরিবার এবং মানবজাতিকে রক্ষা করেছিলেন। ইব্রাহিম তার পুত্রকে বলি দিলেন। এভাবে তার সৎ জীবন ও আনুগত্যের মাধ্যমে তিনি অনেক আশীর্বাদ ও প্রতিশ্রুতি লাভ করেন। মুসা খ্যাতি এবং ভাগ্যের চেয়ে ঈশ্বরকে বেছে নিয়েছিলেন, তিনি একটি মহান জাতির নেতা হয়েছিলেন। মেরি ঈশ্বরের দ্বারা ব্যবহার করতে চেয়েছিলেন, যার ফলে মসীহের মা হয়ে ওঠেন। জুডাস অর্থের প্রেমে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে আত্মহত্যা করেছে। পল অনুতপ্ত, বাধ্য এবং বাপ্তিস্ম গ্রহণ। তিনি ঐহুদীদের প্রেরিত হয়েছিলেন। প্রতিদিন আমরা ঈশ্বরের জ্ঞানে আমাদের বৃদ্ধি এবং কীভাবে আমরা তার আদেশ পালন করতে পারি সে সম্পর্কে আমাদের বোঝার সাথে জড়িত পছন্দগুলির মুখোমুখি হই, যাতে আমরা তাকে খুশি করতে পারি। নিম্নোক্ত বিবেচনা কর। আমরা কি আমাদের ব্যবসা, পরিবার এবং আধ্যাত্মিক জীবনে সৎ হব? আমরা কি আমাদের নিজের, পত্নী এবং সন্তানদের প্রতি বিশ্বস্ত হব? আমরা কি আমাদের মন, চোখ এবং জিহ্বা নিয়ন্ত্রণ করব? আমরা কি সব কিছুতেই ঈশ্বরকে ধন্যবাদ দেব? আমরা কি নিজেদেরকে বিনীত করব এবং ঈশ্বরের বাধ্য হব যাতে আমরা তার সাথে মিলিত হতে পারি? একই যিশু যিনি অনুতাপ প্রচার করেছিলেন, তিনিও প্রচার করেছিলেন, যে কেউ বেঁচে থাকে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না। আপনি কি এটা বিশ্বাস করেন? ঈশ্বরের রাজ্য নিত্যে অনুতাপ করুন এবং সুসংবাদে বিশ্বাস করুন। তখন যিশু চিৎকার করে বললেন, যখন একজন মানুষ আমাকে বিশ্বাস করে, সে কেবল আমাকেই বিশ্বাস করে না, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই বিশ্বাস করে। যখন সে আমার দিকে তাকায়, তখন সে দেখতে পায় যিনি আমাকে পাঠিয়েছেন। যে আমাকে বিশ্বাস করে কেউ যেন পাপে না থাকে, সেজন্য আমি আলো হয়ে পৃথিবীতে এসেছি। যে ব্যক্তি আমার কথা শোনে কিন্তু পালন করে না, আমি তার বিচার করি না, কেননা আমি জগতের বিচার করতে আসিনি, বরং বাঁচাতে এসেছি। যে আমাকে প্রত্যাখ্যান করে এবং আমার কথা গ্রহণ করে না, তার জন্য একজন বিচারক আছে। আমি যা বলেছিলাম সেই কথাই শেষ দিনে তাকে দোষী করবে, কেননা আমি নিজের ইচ্ছায় বলিনি, কিন্তু পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে আদেশ দিয়েছেন কি বলতে হবে এবং কিভাবে বলতে হবে। আমি জানি যে তার আদেশ অনন্ত জীবনের দিকে পরিচালিত করে, তাই আমি যা বলি তাই বাবা আমাকে যা বলতে বলেছেন। যিশু বললেন, কেউ যদি আমাকে ভালোবাসে সে আমার শিক্ষা মেনে চলবে, আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব এবং তাকে নিয়ে আমাদের বাড়ি করব। যে আমাকে ভালোবাসে না সে আমার শিক্ষা মানবে না। তুমি শুনছ, এই কথাগুলো আমার নিজের নয়, তারা পিতারই যিনি আমাকে পাঠিয়েছেন। এই হল ঈশ্বরের প্রতি ভালোবাসা, তার আদেশ পালন করা। এবং তার আদেশগুলি কঠিন নয়, আমরা তার আদেশের বাধ্য হয়ে চলার মাধ্যমে আমাদের ভালোবাসা প্রদর্শন করি। একটি নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, একে অপরকে ভালোবাস। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমাদেরও একে অপরকে ভালোবাসতে হবে। কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যে কেউ যিশুর কাছে তার জীবন সমর্পণ করবে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। তখন যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, অতএব যাও এবং সমস্ত জাতির শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, এবং আমি তোমাকে যা আদেশ করেছি তা পালন করতে তাদের শিক্ষা দাও, এবং অবশ্যই আমি সর্বদা আপনার সাথে আছি, বয়সের একেবারে শেষ পর্যন্ত। আমাদের সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের আদলে, পছন্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে। আমরা ভবিষ্যৎবাণী এবং তাদের পরিপূর্ণতাও দেখেছি। আমরা দেখেছি কিভাবে ঈশ্বর একটি উপায়, একটি পদ্ধতি এবং মানুষের জন্য একটি পরিকল্পনা প্রদান করেছেন যাতে তার সাথে মিলিত হয়। যিশু অনুতাপ প্রচার করেছিলেন, পাপ এবং সমস্ত অধার্মিকতা থেকে দূরে সরে যাওয়া। তিনি আমাদের ভালোবাসা, ধার্মিকতা এবং ধার্মিকতা শিখিয়েছেন। তিনি আরও প্রচার করেছিলেন যে তিনি হলেন মসীহ খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য নিখুঁত বলি হিসেবে পৃথিবীতে এসেছিলেন, এবং তার আদেশের আনুগত্য তার প্রতি আমাদের বিশ্বাসকে প্রমাণ করে। তার শিক্ষাগুলি কর্তৃত্বের সাথে এবং রাব্বিদের দ্বারা দেখা বা শেখানো সমস্ত কিছু থেকে আলাদা ছিল। তার শিক্ষার জন্য সহমানব এবং ঈশ্বরের প্রতি মনোভাবের পরিবর্তন প্রয়োজন। তার বার্তাটি ছিল নিজের চেয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা, একটি জীবনধারা পরিবর্তন। এই হল ঈশ্বরের প্রতি ভালোবাসা, তার আদেশ পালন করা। প্রেমের সাথে সেই ভালোবাসার বস্তুকে খুশি করার ইচ্ছা জড়িত, আমাদের ঈশ্বর। এবং এটি হল ভালোবাসা, যে আমরা তার আদেশের আনুগত্যে চলি। আপনি যেমন শুরু থেকে শুনেছেন, তার আদেশ হল আপনি প্রেমে চলাফেরা করুন। যিশু প্রেমের একটি বার্তা প্রচার করেছিলেন, তাকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করা, জগৎ থেকে দূরে জীবনধারায় পরিবর্তন এবং এর পাপপূর্ণ উপায় এবং তার আদেশের আনুগত্য যাতে মানুষ ঈশ্বর পিতা, খ্রিস্টপুত্র এবং পবিত্র আত্মার সাথে মিলিত হতে পারে। এখন প্রেমের কারণে আনুগত্য কিছু করছেন না কারণ আপনি এটির সাথে একমত বা এমনকি এটিকে সেরা বিকল্প ভাবছেন। আনুগত্য জোরপূর্বক বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দ্বারা আপনার উপর বাধ্য করা যাবে না। এটি অযৌক্তিক বা অপ্রয়োজনীয় বলে মনে হলেও কাঙ্ক্ষিত অনুরোধ করা বা আদেশ করা কিছু সম্পাদন করছে। বাধ্যতামূলক ভালোবাসা হল একটি স্বেচ্ছাসেবী পদক্ষেপ যার জন্য আপনি যাকে ভালোবাসেন তাকে তা করতে চান এবং আপনি তাকে খুশি করতে চান। এই ধরনের আনুগত্যের বেশ কিছু উদাহরণ পূর্ববর্তী পাঠে দেখা গেছে। নৌ সঠিক নির্দিষ্টকরণের জন্য একটি জাহাজ তৈরি করতে কয়েক বছর ব্যয় করেছিলেন। বন্যা এবং শুষ্ক ভূমিতে তার প্রত্যাবর্তনের পরে নৌ একটি বেদী তৈরি করেছিলেন এবং ঈশ্বরের কাছে একটি বলি উৎসর্গ করেছিলেন, প্রেমের কারণে একটি উপাসনা। আব্রাহাম তার পরিবারের সকল পুরুষদের খৎনা করিয়েছিলেন, এমন কিছু যা মানবিক মান এবং যুক্তি অনুসারে সম্পূর্ণ অযৌক্তিক ছিল, কিন্তু তিনি তা করেছিলেন যেহেতু ঈশ্বর এটি করতে চেয়েছিলেন। আব্রাহাম তার একমাত্র পুত্রকে প্রতিশ্রুতি দিয়ে একটি পাহাড়ে নিয়ে গিয়েছিলেন এবং তাকে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদানের জন্য একটি বেদী তৈরি করেছিলেন। মানুষের মানদণ্ড অনুসারে এটি হত্যা এবং কোনো সাধারণ মানুষ এমন কাজ করবে না, কিন্তু ইব্রাহিম ঈশ্বরের উপর তার সম্পূর্ণ আস্থার কারণে করেছিলেন। আতঙ্কিত ইসরায়েলীয়রা ফেরাউন ও তার সৈন্যবাহিনীকে নিয়ে লোহিত সাগরে পৌঁছেছিল। কোনো যুক্তি দ্বারা কেউ ইসরায়েলীয়দের অতিক্রম করার অনুমতি দিয়ে সমুদ্র বিচ্ছিন্ন হওয়ার আশা করতে পারে। কিন্তু মূসা তার বিশ্বাস এবং তিনি যে ঈশ্বরকে ভালোবাসতেন তার উপর আস্থা রেখে আনুগত্য করলেন এবং সমুদ্র তাদের পার হওয়ার জন্য উন্মুক্ত করে দিলেন। অবশেষে যিশু তিন বছর শিক্ষা দিয়ে এবং তার অলৌকিক কাজের দ্বারা প্রতিষ্ঠিত করে যে তিনি ঈশ্বরের পুত্র, জেরুজালেমের দিকে তার মুখ রেখেছিলেন। তিনি সেখানে যেতে বদ্ধপরিকর ছিলেন যদিও তিনি জানতেন ইহুদিরা রোমান কর্মকর্তাদের সহায়তায় তাকে হত্যা করতে চলেছে, কিন্তু তিনি স্বেচ্ছায় তার জীবন দিতে গিয়েছিলেন কারণ সে কারণেই তিনি স্বর্গ ছেড়েছিলেন। ঈশ্বরের কাছে তার প্রার্থনা ক্রুশে মৃত্যুর সাথে তার সম্পূর্ণ আনুগত্য দেখায়। তিনি দ্বিতীয়বার চলে গেলেন এবং প্রার্থনা করলেন, আমার পিতা, যদি আমি এটি পান না করি তবে এই পানপাত্রটি কেড়ে নেওয়া সম্ভব না হয়, তোমার ইচ্ছা হয়ে যাবে। অতএব যখন পুনর্মিলনের জন্য ঈশ্বরের প্রয়োজনীয়তাগুলির আনুগত্যের কথা আসে তখন আমাদের অবশ্যই মান্য করতে হবে কারণ আমরা তাকে ভালোবাসি, তা আমরা যতই অযৌক্তিক মনে করি না কেন। যিশুর মতো আমাদের আকাঙ্ক্ষা হতে হবে, তোমার ইচ্ছা পূর্ণ হোক।